আমি আজকে 26শে মার্চ এখানে 26শে মার্চ পালন করছে স্বাধীনতা দিবস, আমি আপনার মাধ্যমে সকল প্রবাসীকে প্রথমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশ কতটুকু এগিয়েছে স্বাধীনতার 47 বছরে, হ্যাঁ আমি একটি কথা বলতে চাই। স্বাধীনতার পরপর নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছিল যে বাংলাদেশ এত মানে ক্ষুদ্র একটি দেশ যে স্বাধীনতা টিকবে কিনা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, এবং ওই সেই নিবন্ধে বলা হয়েছিল যে বাংলাদেশকে হয়তো ভারতের সাথে মার্চ করতে হবে অথবা পাকিস্তানের সাথে ফিরে যেতে হবে। এবং আপনারা জানেন যে সেই সময় বাংলাদেশকে যে তলাবিহীন জুড়ি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, সে থেকে বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়েছে। আজকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের নাম প্রশংসিত হচ্ছে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে হচ্ছে, এবং বাংলাদেশ যে একটি স্বল্পোন্নত দেশ থেকে খুব কয়েকদিন আগে জাতিসংঘ যে তিনটি ক্রাইটেরিয়া বাংলাদেশ উত্তীর্ণ হয়েছে যে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশের যে ক্রাইটেরিয়া গুলো সে বাংলাদেশ পূর্ণ করেছে তিনটি ক্রাইটেরিয়া। তো বাংলাদেশ যেখানে বাংলাদেশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল বাংলাদেশ টিকবে কিনা, সেখানে কিন্তু বাংলাদেশ আজকে অনেক ক্ষেত্রে গিয়েছে। যেমন মিঠা বাংলাদেশ কিন্তু মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, শীতকালীন সবজি উৎপাদনে তৃতীয় স্থান তৈরি করেছে, এবং তৈরি পোশাক রপ্তানিতে কিন্তু বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে আছে। তো আর মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ তো মানে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। সম্ভাবনাময় আমি বলবো যে সম্ভাবনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ একটি সম্ভাবনার দিকে।
জি, আমরা যেতে চাই ফাহিম রেজা নূর আপনার কাছে, একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসেবে যে বাংলাদেশের স্বপ্ন বা প্রত্যাশা দেখেছে দেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষ, সেই স্বপ্ন ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করছেন?
প্রথমেই স্বাধীনতা দিবসে শ্রোতাবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয়ত এ কথা বলতেই হবে, লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ সেটার যে চেতনা, সেই চেতনা ধারণ করে শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ যেভাবে এগুলোর কথা ছিল সেটা আমরা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু সেই ব্যর্থতা একক দায়িত্ব আমাদের না, কেননা একটা বিশাল মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ কোটি মানুষের যে আশ্রয়হীনতা, রক্তক্ষয়, সমস্ত কিছুর পরেও যেভাবে যখন দেশটা স্বাধীন হলো, শূন্য অর্থ ছিল, মানে কোন কোষাগারে কোনো পয়সা ছিল না, তারপরেও যে ব্রিজ বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, রাস্তাঘাট বিনির্মাণ করা এবং সেই সাথে সারা বিশ্বের সমর্থন আদায় করা এবং দুঃখী এবং ভোকা মানুষের সমস্ত কিছুকে তাদের আশা আকাঙ্ক্ষা এবং যে স্বপ্ন দেখে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেগুলোকে সাফল্য মণ্ডিত করার জন্য আমাদের কোনো কিছু ছিল না। কিন্তু যে জিনিসটা ছিল যার জন্য আমরা পিছিয়ে পড়েছি সে কথা এই 47 বছর পরেও আমরা অনেকে বলি না, বললেও বাস্তবতা মানি না, আর মানি না বলেই আজকে আমাদের এই দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। প্রথমত কারণ হচ্ছে যারা স্বাধীনতার বিশ্বাসই করে না, যারা আমাদের বিপক্ষে ছিল সেই 1971 সালে এবং পরবর্তী পর্যায়ে, তারাও আজকে গণতন্ত্রের কথা বলে। উন্নয়নশীল দেশ হতে হলে অবশ্যই গণতন্ত্র একটা প্রথম শর্ত। আমরা গণতন্ত্রকামী, আমরা গণতন্ত্র চাই, কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে উন্নয়নশীল দেশে উপনীত হওয়ার যে কতগুলি ধাপ আমরা এগোচ্ছি এবং আমরা আনন্দ মিছিল করছি, একটা গর্বে গর্বিত হচ্ছি, সেই সময় জার্মান নামক একটা গবেষক দল তারা হঠাৎ করে একটা রিপোর্ট বের করলেন যে স্বৈরতন্ত্রের পথে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এবং সেটা নিয়ে আবার যে পক্ষ লাফালাফি করছে এবং এই উন্নত বিশ্বে যাওয়ার কাতারে যে আমরা এগোনোর পথ পরিক্রমা করছি সেখানে তারা একটা কালি ছিটে দেওয়ার চেষ্টা করছে।
জি ফাহিম রেজা নূর, আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যাব, তার আগে সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ আপনার কাছে যেতে চাই। যেমনটা ফাহিম রেজা নূর বলছিলেন যে আমাদের ঠিক যতটা অগ্রসর হওয়া প্রয়োজন ছিল অথবা হতে পারত বাংলাদেশ, ঠিক ততটা হয়নি। আপনি কি মনে করেন বাংলাদেশ ঠিক কতটা অগ্রসর হলো, এবং যদি সত্যি মনে করেন যে ততটা অগ্রসর হয়নি তাহলে কারণগুলো কি?
বাংলাদেশ যেটুকু অগ্রসর হয়েছে তার চেয়ে বেশি অবশ্যই হতে পারত। এখন 40 বছর পরে এসে আমরা একটা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হয়েছি এবং এটার জন্য যে যে শর্ত পূরণ করা সেগুলো আমরা করেছি। বাংলাদেশের উন্নতি যদি আপনি বলেন, উন্নতির তো অনেকগুলো দিক আছে। যদি আপনি অর্থনৈতিক উন্নতি বলেন, সেটা ক্রমাগত হচ্ছে এবং সেটা বিস্ময়কর ভাবে হচ্ছে। বাংলাদেশ ছোট দেশ, তার মানুষ বেশি, এবং বেশি মানুষ হওয়াটা সেটা আবার একটা ইতিবাচক বিষয় যে আমাদের মানব সম্পদে আমরা অনেক বেশি ধনী। এবং এই যে মানব সম্পদ, এবং এই মানব সম্পদকে উৎপাদনমুখী করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা এবং দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন সব কাজে তাদেরকে যুক্ত করা, এই কাজটা আমরা ঠিক মতো করতে পারলে নিশ্চয়ই আমাদের উন্নতি আরো অনেক বেশি হতো। যে বিষয়টা আপনি প্রথমে একটু পরালোচনা করবেন, প্রসঙ্গক্রমে একটুখানি বলে রাখি যে যেটুকু হওয়া উচিত ছিল সেটুকু না হওয়ার পিছনের কারণ হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতির অনেক ব্যর্থতা আছে। আমাদের রাষ্ট্র ক্ষমতায় কারা আসেন, কারা যান, কিভাবে আসেন, কিভাবে যান, গণতন্ত্র কখন থাকে থাকে না, কি ধরনের গণতন্ত্র, গণতন্ত্রের বিপরীতে কি কি তন্ত্র আমাদের উপরে চেপে বসেছিল, সেসব কারণে আমরা কিভাবে পিছিয়ে গেছি, সেগুলো হয়তো একটা রাজনৈতিক আলোচনা।
জি আমরা সেই আলোচনায় যাব।
কথা ছিল সেটা না হওয়ার পেছনে কারণ রাজনীতি, বাট যেটা উন্নতি হয়েছে সেটার জন্য এককভাবে কোন দল বা সরকারকে কৃতিত্ব দেওয়ার কিছু নাই। এটা ধারাবাহিক ভাবে হয়েছে, আবার ধারাবাহিকতার মধ্যেও অনেক ক্ষেত পড়েছে এবং সেটাও রাজনৈতিক কারণে। কিন্তু বাংলাদেশের মানুষ তারা অনেক বেশি পরিশ্রমী, তারা অনেক বেশি মেধাবী, তারা অনেক বেশি দেশের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য কাজ করেন, এবং এই কাজ করার সুযোগটা তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এবং সেই রাষ্ট্রের দায়িত্বের কথা আসলেই রাজনীতির কথা চলে আসে। আমি বলবো যে যা কিছু অর্জন আমাদের, 47 বছরে উন্নয়নশীল দেশ আমরা হয়েছি, নানান দিক থেকে আমাদের অগ্রগতি হয়েছে, সেই সবকিছুর জন্য বাংলাদেশের মানুষের কৃতিত্ব হচ্ছে সবচেয়ে বেশি। যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন, যেদিন এই উন্নয়নশীল দেশ হওয়ার বিষয়টা জাতীয়ভাবে আমরা উদযাপন করেছি, সেদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন যে এর কৃতিত্ব হচ্ছে মানুষের, এবং এটা হচ্ছে চরম সত্য কথা।
জি আমরা একটু যেতে চাই ফরিদে ইয়াসমিন আপনার কাছে। আপনি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আপনার কাছ থেকেই শুনতে চাই, জার্মান গবেষণা প্রতিষ্ঠান যে তথ্য সাম্প্রতিককালে জানিয়েছে, আপনি কি তার সঙ্গে একমত? অর্থাৎ একনায়কতান্ত্রিক দেশের তালিকায় ঢুকলো বাংলাদেশ, এমন একটা বিষয়ে জার্মান গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, আপনি আপনার মতামত কি?
গবেষণা প্রতিষ্ঠান গুলো গ্রহণযোগ্যতা নিয়েও কথা আছে, মানে কোন ধরনের গবেষণা প্রতিষ্ঠান, তাদের সেই গবেষণার পদ্ধতি কি ছিল, তারা কিভাবে সেই গবেষণাটি করেছে, এসব অনেক বিষয় জড়িত। তো বাংলাদেশ একনায়কতন্ত্র বিশ্ব, এটা তো সারা বিশ্ব দেখতে পাচ্ছে। সারা বিশ্ব তাহলে বাংলাদেশের এত প্রশংসা করত না। সারা বিশ্ব যেভাবে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, বাংলাদেশের গণতন্ত্র, গণতন্ত্র যদিও একটু প্রশ্ন আছে, মানে ঠিক গণতন্ত্র না, হয়তো আমাদের গত নির্বাচনের বিষয়ে একটু কথা, সারা বিশ্বে একটু সমালোচনা আছে যে নির্বাচন সবাই, সব দল অংশগ্রহণ করেনি, কিন্তু গণতন্ত্র রক্ষার স্বার্থেই কিন্তু সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সংবিধান রক্ষার স্বার্থে। এবং সেই নির্বাচন কিন্তু নির্বাচনের মতোই হয়েছে, কোনো দল হয়তো সেখানে অংশগ্রহণ করেনি। তো যে কথাটা শাহিন রেজা নূর, আমার বড় ভাই শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক, তিনি যে কথাটি বলছিলেন যে যখন যে উন্নয়নের একটি জোয়ার বাংলাদেশে, বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশ দেশে যাচ্ছে, সেখানে
যে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়া শুরু হয়েছে,
সেই সময় এই ধরনের একটি কথা, এটা কিন্তু আসলে মানে আমাদের মধ্যে সেই প্রশ্ন আছে যে এটা কারা করছে, কেন করছে, সেই বিষয়টি তুলিয়ে দেখতে হবে। আমি মনে করি না যে এটা একটি একনায়কতন্ত্রের দেশ দিকে যাচ্ছে। বাংলাদেশ এখন আপনার মাতৃমৃত্যু হার বলেন, তারপর এই সব দিকে কিন্তু নারী ক্ষমতায়ন, নারী রাজনীতিতে অংশগ্রহণ ইত্যাদি ক্ষেত্রে খুব মানে গত 2 দশকে অনেক বেশি এগিয়েছে। সেখানে আমি বলবো না যে এই এই যে জরিপটা করা হয়েছে গবেষণা, এটার সাথে আমি একমত পোষণ করছি না।
জি ফাহিম রেজা নূর, আপনি যদি এই বিষয়ে মন্তব্য করতে চান।
কথায় বলে না যে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা?
জি জি,
কিছু কিছু স্বাধীনতার পরে যখন যারা বিরোধিতা করেছিল এবং স্বাধীনতায় বিশ্বাসী না, তারা পরবর্তী পর্যায়ে 75 সালের পট পরিবর্তনের পরে জাতির পিতাকে হত্যা করার পরে তারা সেই পাকিস্তানের ভাবাদর্শে ফেরত যারা এসেছিল তারা যেভাবে কন্টিনিউ করে গেল দীর্ঘদিন, সেখানে হয়েছে কি যে স্বাধীনতার মূল আদর্শের চেতনার পরিপন্থী একটা গোষ্ঠী সৃষ্টি করেছে, আর এই গোষ্ঠীর সৃষ্টি করাতেই তাদের কিছু লোক আছে যারা লম্ফজম্প করে, বিদেশি সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করে, দেশের কোনো সমস্যা হলে নিজেরা সমাধান না করে তারা সবসময় বিদেশ মুখী থাকে আর কি। এইসব কারণে হয় কি যে তারা গণতন্ত্র গণতন্ত্র বলে কথা বলে, কিন্তু এই জিনিসটা যে জার্মানির প্রতিষ্ঠানটি যে গবেষণাটা করেছে তারা যে এত বড় বড় কথা বলে, অ্যাডলফ হিটলার যখন ইয়ে করে সে ন্যাক্সি ন্যাক্সিদেরকে আজকে জার্মানের ইয়ে রাজনীতি করার অধিকার আছে, তাদের কোন মানবিক মূল্যবোধের কোন দাম দেয় জার্মান সরকার, তাহলে সেখানে গণতন্ত্র কোনো কিছু বলে না। আর বাংলাদেশে গণতন্ত্র গেলে গেল, যারা বলছে গেলে গেল তারাই তো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমি তো মনে করি কামাল আতাতুর্কের মতন সেরকম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেরকম জাহাজে করে তাদেরকে নিয়ে যেয়ে যেরকম জাহাজের তলা ছিদ্র করে দিয়ে পানিতে ডুবিয়ে মেনেছিল এইসব পাকিস্তানি পন্থীদের, সে যে দলই করুক না কেন, যে মতেরই থাকুক না কেন, বাংলাদেশ বিরোধীদের ওই রকম বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া উচিত ছিল। তখন দেখতেন গণতন্ত্র কাকে বলে, বাংলাদেশ হবে যে সরকার চালাবে সে হবে মুক্তিযোদ্ধার চেতনাপন্থী, যে বিরোধী দল থাকবে সে হবে মুক্তিযোদ্ধার চেতনাপন্থী। সুতরাং বাংলাদেশকে বিশ্বাস যে করে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, এটাই হচ্ছে আমার কথা।
জি, সেটাই আপনার মতামত। আমরা নাজমুল আশরাফ আপনার কাছে যেতে চাই, আমরা জানতে চাই আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, সেই হিসেবে জার্মান এই গবেষণা প্রতিষ্ঠানের মন্তব্যকে আপনি কিভাবে দেখেন?
আচ্ছা, অলরেডি বাকি দুজন বলেছেন যে জার্মানির যে গবেষণা প্রতিষ্ঠান তারা কিসের ভিত্তিতে কি গবেষণা করেছে, উদ্দেশ্য কি, পেছনে কারা, এদের স্বার্থটা কি, এরকম অনেক প্রশ্ন হয়তো আছে, কিন্তু আমি ওই সব প্রশ্নের কোনোটা না তুলেই বলছি বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা কি, বাংলাদেশ ভবিষ্যতে কি হবে সেটা বোঝার জন্য আমার জার্মানির সার্টিফিকেট দরকার নাই, আমার ব্রিটেনের সার্টিফিকেট দরকার নাই, আমেরিকার সার্টিফিকেট দরকার নাই। এখন কতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে বিভিন্ন দেশ ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক, তারা বিভিন্ন দেশ সম্পর্কে যেই তথাকথিত গবেষণা করে, জরিপ করে, মতামত দেয়, বিশ্লেষণ দেয়, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এর পেছনে কোনো না কোনো ধান্দা আছে, স্বার্থ আছে, গোষ্ঠী আছে, সেটি তাদের দিক থেকে হতে পারে, আমাদের দিক থেকে হতে পারে। ফলে জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান কি বললো না বললো আমার কাছে এটা দুই পয়সার কোনো দাম নাই। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি বাংলাদেশের গণতন্ত্রকে কিভাবে দেখছি এবং ভবিষ্যতে কি হতে পারে বলে আমি ধারণা করি, সেটা বরং অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই দেশে আমি জন্মেছি, এই দেশে আমি থাকি, এই দেশের রাজনীতি, এই দেশের গণতন্ত্র, এই দেশের শাসনতন্ত্র, এই সব কিছু দেখে শুনে বুঝে যদি তারা কিছু বলতো সেটা একটা কথা ছিল, কিন্তু আমরা বললাম যেটা যে এগুলোর পেছনে অনেক রকমের ধান্দা থাকে। কিন্তু আপনি বলেন যে গণতন্ত্র, আচ্ছা বিশ্বের বিভিন্ন দেশে তো গণতন্ত্র আছে, বেশিরভাগ দেশে গণতন্ত্র আছে, প্রত্যেকটা দেশের গণতন্ত্র কি একই রকমের, একই ধাঁচের, হয়তো মৌলিক বিষয়গুলো একরকমের? আমেরিকার গণতন্ত্র, আপনার যে কি বলে রাশিয়ার গণতন্ত্র, রাশিয়ার গণতন্ত্র নামে কি হচ্ছে, আমেরিকাই বা কি হচ্ছে, আপনার চায়নাতে সমাজতন্ত্র বলে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া বা নেতৃত্ব নির্বাচন সেটা তো তারা গণতান্ত্রিক ভাবেই করে, সেখানে তারা কি করলো, এগুলো নিয়ে কিন্তু তারা গবেষণা করে না, এগুলো নিয়ে কোনো কথা বলে না, কারণ বলার সাহস পায় না। আমেরিকাকে নিয়ে আর চায়নাকে নিয়ে রাশিয়াকে নিয়ে বলো, ওদের মানে পল্লা কেটে ফেলবে। এখন আমাদেরকে দুর্বল পেয়েছে, ছোট দেশ, যাতা খুশি বললাম, আবার আমাদের ভিতরে বহু ধরনের মানুষ আছে যারা এদেরকে এই ব্যাপারে উস্কায়, উল্টাপাল্টা তথ্য দেয়, এমনকি পয়সাও দেয় তাদেরকে এই ধরনের কাজ করার জন্য, সেটা বড় কথা না। বাংলাদেশের রাজনীতির যে চরিত্র আমরা এই 47 বছর দেখেছি, এখানে আসলে স্বৈরাচার দরকার, এখানে দরকার সৎ স্বৈরাচার, বেনেভোলেন্ট ডিক্টেটর যেটাকে বলে, মাহাথির যেভাবে আমেরিকাকে মালয়েশিয়াকে গড়ে তুলেছে, এরকম বিশ্বের বহু দেশে এরকম উদাহরণ আছে। কিন্তু বাংলাদেশে যখন গণতন্ত্র নাই, গণতন্ত্র গেল গেল যারা বলে, বা এখনকার যে গণতান্ত্রিক চর্চা এটা নিয়ে অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো নিশ্চয়ই আমরা স্বীকার করি, কিন্তু যারা এই গণতন্ত্রের সার্টিফিকেট দিতে চায় তারা কারা, তাদের অস্তিত্ব কি, তাদের গোড়া কোথায়, তাদের শক্তির উৎস কোথায়, তারা ইতিহাসের কোথায় ছিল, তারা যখন ক্ষমতা ছিল তখন কি ধরনের গণতন্ত্র চর্চা করেছিল, তারা আবার ক্ষমতা আসলে পরে কি ধরনের অবস্থা বাংলাদেশে হতে পারে, সেই বিষয়গুলো বিবেচনা করলে তাদের মতামতের দুপয়সা দাম আমার কাছে নাই। ফলে গণতন্ত্র, উন্নয়ন, এই বিষয়গুলো যদি দেশের জন্য হয়, হ্যাঁ অনেকে বলে যে গণতন্ত্র আগে না উন্নয়ন আগে, আমরা উন্নয়ন করছি আমার গণতন্ত্র দরকার নাই, বা আমি গণতন্ত্র থাকবো আমার উন্নয়নের দরকার নাই, কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের নামে গণতন্ত্রের যে চর্চাটি হয় আমরা দেখেছি এত বছর, তাতে করে ওই গণতন্ত্রের জন্য আমার দেশের উন্নয়ন হবে না, মানবাধিকার থাকবে না, আমার স্বাধীনতা থাকবে না, জীবনের নিরাপত্তা থাকবে না, আমার যখন কোনো কিছুই থাকে না সেই গণতন্ত্রের চর্চা করে আমি কি করবো। তার চেয়ে ভালো যে আমার গণতন্ত্র যদি ত্রুটিযুক্ত থাকে, আমার দেশে যদি শান্তি থাকে, স্থিতিশীলতা থাকে, উন্নয়ন হয়, ধারাবাহিকভাবে মানুষের অধিকার আদায় করা যায় এবং মৌলিক নাগরিক অধিকারগুলো ক্রমান্বয়ে মানুষ বেশি হারে ভোগ করতে পারে, সেটা অনেক বেশি ভালো। তো বাংলাদেশের গণতন্ত্র হওয়া উচিত বাংলাদেশের মতো করে। এখন ধরেন গত প্রায় 10 বছর 9 বছর পার হয়ে গেছে, একটি সরকার, একটি দল ক্ষমতায় আছে বা একটি জোট ক্ষমতায় আছে, তাতে করে আমরা দেখেছি যে রাজনৈতিক যে সহিংসতা, অস্থিরতা এবং রাজনীতির নামে যত রকমের হিংসাত্মক হানাহানি কাজ হয়, যেটা করলে পরে গণতন্ত্র কেন, মানুষের কোনো অধিকারই থাকে না, সেই পরিস্থিতিটা ছিল না বলে এই গত 9 বছর সময় কিন্তু অর্থনৈতিক সূচকগুলো ক্রমান্বয়ে এগিয়েছে। এবং তার সুফল কারা পাবে? বাংলাদেশ পাবে, বাংলাদেশের মানুষ পাবে। তার সুফল হিসেবে আমরা উন্নয়নশীল দেশে গিয়েছি, তাহলে আমার কাছে কোনটা ভালো, কোন গণতন্ত্র চাই? আমি গণতন্ত্রের নামে গোটা দেশ ছারখার করে ফেললাম, অচল করে ফেললাম, কিন্তু আমার কোনো অর্জন হলো না, সেই গণতন্ত্র দিয়ে আমরা কি করব। তবে হ্যাঁ, যেই গণতন্ত্রের চর্চাটি নিয়ে সমালোচনা করে বা যারা গবেষক, তারা হয়তো এটা দেখেছে যে এই আপনার 2014 সালে একটি নির্বাচন হয়েছিল, তাতে বড় একটি রাজনৈতিক দল বা জোট তারা আসে নাই, অনেক ছোট দল এসেছে, একটি দল বারবার নির্বাচিত হয়েছে, সেখানে ভোটের হার নিয়ে কথা আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয় আছে, এই সব কিছু মানলাম। আপনার দেশের গণতন্ত্র কেন দরকার বা আমার দেশের গণতন্ত্র কেন দরকার? দিন শেষে মানুষের জন্য তো, দেশের জন্য তো। তো আমার দিন শেষে যদি মানুষের দেশের কল্যাণে না আসে, আমি ওই গণতন্ত্র দিয়ে কি করব? আর স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের সাংবিধানিক শাসন ব্যবস্থা যেটি আছে, যেটি ছিল এবং সামনে থাকবে, সেটি পুরোটাই গণতান্ত্রিক, পুরোটাই সাংবিধানিক, পুরোটাই বৈধ ব্যাপার, এখানে অবৈধ কিছু নাই। এখন স্বৈরতন্ত্র কাকে বলে? এখন তাহলে কি আপনার ভ্লাদিমির পুতিন স্বৈরাচার, আপনার যে শি জিনপিং কি স্বৈরাচার? তো ওরা যদি স্বৈরাচার হয়ে থাকে, ওদের দেশে ভালোর জন্যই স্বৈরাচার হয়েছে, তাদেরও বিরোধিতা আছে, তাদের দেশেও বহু লোক তাদের সমালোচনা করে এবং সেখানেও অনেকের অনেক রকমের অধিকার নিয়ে প্রশ্ন আছে, তারা এত উন্নত দেশ, তাদের দেশেও তো বহু লোক কথা বলতে পারে না এবং বহু ধরনের নির্যাতন হয় সরকার বিরোধী এদের উপরে, তো সেগুলো নিয়ে এত তারা গবেষণা করে না। দুনিয়ার যত চিন্তা, যত রকমের মাথা কাটানোর কাজ, সব আমাদের পিছনে লেগে থাকা, আর এমন একটা সময় তারা এরকম একটা গবেষণা করে মাঠে ছেড়েছে যে সময়টা আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি এবং এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য 6 বছর আমরা যে পর্যবেক্ষণ থাকবো, এই সময়টা যাতে ঠিক থাকে তার জন্য যেখানে আমাদের জাতীয়ভাবে একটা চেষ্টা হওয়া উচিত, সেটা না করে আমাদের ভিতরে কিছু মানে মানুষ যারা নিজের স্বার্থ এবং দলের স্বার্থটাকে দেশের স্বার্থের চেয়ে অনেক বড় করে দেখে, নিজেদের ক্ষমতা যাওয়া না যাওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তারা এই বিষয়গুলো নিয়ে খুব লাফালাফি করছে।
জি, আমরা আবার আপনাদের কাছে ফিরবো, তার আগে একজন শ্রোতার প্রশ্ন অথবা মন্তব্য নিয়ে ফিরে আসি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
আমি নুরি আলম সিদ্দিকী বলছি, দিনাজপুর থেকে। তো আজকে আমাদের জীবনে একটা পরম মানে পাওয়া বা শুভ দিন, যে দিনটিতে আমাদের কয়েক লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই দিনটির জন্য, এই স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমরা গণতন্ত্র জন্য দেশকে স্বাধীন করেছে আমাদের আগের প্রজন্মরা, তো নিঃসন্দেহে এটা আমাদের সবারই চাওয়া ছিল। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্যে আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের লড়াকু সৈনিকরা লড়েছিলেন, সেই স্বাধীনতা আমাদের বর্তমানে কি আছে? আমরা কি সেই গণতন্ত্রের পথে আছি? আমাদের দেশ গত কয়েকদিন আগে উন্নয়নশীল দেশের যাত্রাপথে হাঁটছে, এরকম একটা খবর পেয়েছি। হ্যাঁ, কিন্তু যে দেশের মানুষ একজন শ্রমজীবী মানুষ, আমাদের বাংলাদেশ আমরা জানি যে জাতীয় মাছ ইলিশ, এই ইলিশ মাছ কিন্তু সাহস পায় না। একজন শ্রমজীবী মানুষ, একজন গার্মেন্টস এর কর্মী, হ্যাঁ 40 টাকা কেজি চাল কিনতে ভয় পায়, হ্যাঁ তার ক্রয় সীমার মধ্যে থাকে না। তো সেই দেশে এই গণতন্ত্র বা স্বাধীনতা কতখানি গ্রহণযোগ্য বা আমরা সেই কোন পর্যায়ে আছি, যেটা এটাকে আমরা কি চেয়েছিলাম? পাশাপাশি যে গণতন্ত্রের কথা বলি, হ্যাঁ বর্তমানে দেখা যায় যারা রাজনীতি, যারা ব্যক্তিত্ব আছেন, বিভিন্ন দলে যারা আছেন, এই গণতন্ত্রের নামে তারা ব্যবসা করেন, উপলক্ষ করে রাজনীতি করতেছেন, কিন্তু আসলে আমরা যারা মধ্যম শ্রেণীর বা নিম্ন শ্রেণীর মানুষ যারা আছি, যারা আমরা একবারে তৃণমূল পর্যায়ের মানুষ, তারা কিন্তু আসলে আমরা এই গণতন্ত্রের সুবিধাটাও পাচ্ছি না, আমরা এখান থেকে বঞ্চিত হচ্ছি। আমার আজকে একটা সন্তান স্কুলে যাচ্ছে, সে সুন্দর করে আমার বাসায় ফিরবে এই নিশ্চয়তা পাই না। আমরা স্বাধীন দেশে আমরা নিরাপদ না, এদেশের মানুষ। হ্যাঁ,
স্বাধীন দেশে আপনি নিরাপদ না কেন?
জি,
স্বাধীন দেশে আপনি নিরাপদ নয়, আপনি কেবল বলছিলেন কেন?
জি, আমি নিরাপদ না এটা তো সরকার বলতে পারবে, আমি নিরাপদ কেন নয়,
আপনার মধ্যে কি ধরনের শঙ্কা কাজ করে?
দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, দেশে যে আপনার সন্ত্রাস হচ্ছে, চুরি, হ্যাঁ, আপনার রাহাজানি হচ্ছে, চিন্তায় হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটা এটা তো আমি ঠিক করতে পারবো না, এটা তো সরকার দেখবে, যারা রাজনীতি বোদ্ধা আছেন, যারা প্ল্যান করেন, হ্যাঁ, যারা দেশ পরিচালনা করেন, তারা দেখবেন। বাট গণতান্ত্রিক দেশে আমরা এটা পাচ্ছি না, তাহলে কি আমাদের
নূর, আমরা আপনার প্রশ্ন বা মন্তব্য পেয়েছি। নূর আলম সিদ্দিকী নূর, আমরা আপনার প্রশ্ন বা মন্তব্য পেয়েছি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা নিশ্চয়ই উত্তর জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আরো অনেক শ্রোতা রয়েছেন, আরেকজনের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরতে চাই, অতিথিদের কাছে জানাচ্ছি। আবু সাইদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
আমি আবু সাইদ, কেশবপুর যশোর জেলা থেকে বলছি।
জি, আপনার প্রশ্ন বা মন্তব্যটি করুন।
অদস্র ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা কে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন, এই স্বাধীনতার এই এত বছরে আমি অলরেডি আলোচনা শুনতেছিলাম, তো আমার প্রশ্ন এরকম যে স্বাধীনতার এই বছরে আমরা আমাদের যে ব্যক্তিগতভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা স্বাধীনতার ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা স্বাধীন কতটুকু হতে পেরেছি, এটা নিয়ে আমার বিশ্লেষকদের কাছে একটি প্রশ্ন। আমরা বিশেষ করে আমরা বাঙালি, আমরা বাংলাদেশে যারা আছি, তারা বিভিন্ন জীবনমানের ক্ষেত্রে বিভিন্ন সময় তারা সঠিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি বলে আমার মনে হয়, তাই সেক্ষেত্রে এটার সাথে স্বাধীনতার একটা সম্পর্ক, এটা একটু বিশ্লেষণ আমি একটু জানতে চাই।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই যেতে চাই ফরিদ ইসমিন, আপনি কি আছেন আমাদের সঙ্গে? জি, আপনি যদি দুজন শ্রোতার কথা শুনে থাকেন, আপনার মন্তব্য জানতে চাই। দুজন শ্রোতার কাছে বোধহয় আমরা হতাশা শুনতে পেয়েছি, আপনি কি মনে করেন?
স্বাধীনতার তিন বছরের মাথায় যখন জাতির পিতাকে হত্যা করা হয়, একটি দেশের জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, এবং স্বাধীনতা বিরোধী চক্র দীর্ঘদিন এদেশে ক্ষমতায় ছিল এবং এখনো তারা দেশে বিদেশে নানান ষড়যন্ত্র করছে, এবং সে দেশের জন্য একটি এই ধরনের প্রশ্ন আসতেই পারে যে আমরা কতদূর এগিয়েছি বা আমাদের নিরাপত্তা, কারণ এখনো পদে পদে আমাদের বিপদ, পদে পদে আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, কারণ স্বাধীনতা বিরোধীরা কিন্তু উৎপেতে আছে এবং তারা কিন্তু এখনো এদেশে রাজনীতিও করছে। তারা কিন্তু তাদের যারা এদেশে রাজনীতি করছে, এদেশকে এদেশে স্বাধীনতা যুদ্ধকে মেনে নেয়নি, কিন্তু তারা এদেশে বহাল তবিয়তে আছে। এবং নানান যে জার্মানির যে আপনি গবেষণার কথা বললেন বা বিভিন্ন সময় যে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র, এগুলো কিন্তু এখনো হচ্ছে, এখনো হচ্ছে। সেইখানে আমার বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যা শেখ হাসিনা যেভাবে এদেশের হাল ধরেছেন এবং ক্ষমতায় আসার মানে শেখ হাসিনা আসার পরে যেভাবে দেশের উন্নতি হয়েছে, সেখানে কিন্তু মানে এটা হয়েছে শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে, তার মানে কঠোর দৃঢ়তার জন্যই, চরিত্রের দৃঢ়তা, তার নেতৃত্বের দৃঢ়তার জন্য এটি হচ্ছে। না হলে বাংলাদেশ যদি জাতির পিতাকে হত্যা না করা হতো, বাংলাদেশ যদি স্বাধীনতার পর যেভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা একটি কঠিন কাজ, এবং সেই তিন বছরের মাথায় সে বঙ্গবন্ধু তো দেশকে গড়ে তুলতে পারেননি, তার মধ্যে তাকে হত্যা করা হয়েছে, তারপরে যেভাবে উল্টা দিকে হাঁটছে বাংলাদেশ, আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই দেশ দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল, গণতান্ত্রিক একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন, এই সবকিছুর স্বপ্ন ছিল, কিন্তু সেখানে তিন বছরের মাথায় সেখানে কিন্তু সেই স্বপ্নকে মানে ধূলিসাৎ করার যে অপচেষ্টা হয়েছিল, সেখান থেকে উঠে দাঁড়ানো একটি বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ, এবং দীর্ঘদিন যে যারা এই দেশের ক্ষমতায় ছিল, এই দেশের পতাকা যাদের হাতে ছিল, সেই 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 চক্র, সেই জামাতি
যাদেরকে পরে যুদ্ধাপরাধের মামলায় তাদেরকে ফাঁসি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা যে অপরাধী সেটিও প্রমাণিত হয়েছে। তারপরে এই বাংলাদেশ যতটুকু এগিয়েছে আমি বলবো যে হ্যাঁ, আমরা হয়তো সবটুকু পারিনি, এই দেশে যে আমরা যে স্বপ্ন নিয়ে এই দেশে যুদ্ধ করেছিলাম, এই দেশে স্বাধীন হয়েছিল, সেটুকু হয়নি, কিন্তু সেটুকু হবে। হতাশার কিছু নয়, আমার যে দ্বিধায় হতাশা ব্যক্ত করলে বাংলাদেশে যে তিনি ইলিশ মাছের দামের কথা বললেন, হ্যাঁ দাম জিনিসপত্রের দাম এটি সেটি তো আছে, কিন্তু সেটিকে আমরা কিন্তু এই দেশ কিন্তু উত্তরণের চেষ্টা করছে বলে মাথা পিছু আয় আমাদের বেড়েছে।
এবং নূরে আলম সিদ্দিকী নূর বলছিলেন যে সবসময় এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন তার বাচ্চাকে স্কুলে পাঠানোর পরও।
এই নিরাপত্তাহীনতা আপনি শুধু বাংলাদেশের বেলায় কেন, এই নিরাপত্তাহীনতা আজকে সারা বিশ্বের কোথায় আপনি নিরাপত্তা আছে আপনি বলেন? আপনি এই যে শুধু এই আমেরিকায় আপনি যেখানে আছেন সেখানে আপনি সবসময় কি নিজেকে খুব নিরাপদ ভাবতে পারেন? এখানে এখানেও কিন্তু মানে মানে স্কুলে বা ইয়েতে গুলি হচ্ছে, ঘটনা এরকম অনেক ঘটনা ঘটছে, এবং যেখানে মানে প্রতিক্রিয়াশীলরা মাথাচাড়া দিয়েছে, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, সেটি কিন্তু সারা বিশ্বের একটি সমস্যা, সেটি শুধু এটি বাংলাদেশের একার সমস্যা নয়। এখন সারা বিশ্ব কিন্তু এই যেভাবে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, কেউ কিন্তু নিজেকে নিরাপদ মনে করছে না। আজকে সবচেয়ে নিরাপদ যে জায়গাগুলো সারা মানে মানুষ মনে করতো, সেখানেও যে কোনো মুহূর্তে
বাংলাদেশ আসলে কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এমন কোন একটি ক্ষেত্র যদি আপনি বলতে চান যে স্বাধীনতার 47 বছর পরে আমরা এই ক্ষেত্রে খুব ব্যর্থ?
আমি ঠিক ব্যর্থ বলবো না, আমি বলবো যে এখনো আমরা পৌঁছাতে পারিনি। আমরা পৌঁছাতে ওই যেমন আমরা যে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ, কিন্তু এখনো কিন্তু এখানে কিছু কিছু এটা কেন হচ্ছে আমি এটাই বলছি যে স্বাধীনতা বিরোধী চক্র এখনো এদেশে আছে, এদেশে আছে বলে আমরা কিন্তু এখনো ওইভাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, আমরা দুঃখিত শ্রোতা আপনাদের সবার প্রশ্ন নিতে পারিনি, একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার ফিরবো আপনাদের দুজনের কাছে। শ্রোতা আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে খুব সংক্ষেপে যদি আপনার প্রশ্ন অথবা মন্তব্যটি করেন।
আমি লিয়াকতলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি। মহান স্বাধীনতা দিবসে আজকে বোয়া পরিবার এবং আজকে যে আলোচক বৃন্দ আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। জি, আজকে 47 বছর স্বাধীনতা দিবস, যেখানে প্রায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বঙ্গবন্ধু যে স্বাধীন রাষ্ট্রের ভাষণে যে বাংলাদেশ জাতিকে একত্রিত করে যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি শুধুমাত্র বাংলাদেশের 47 বছরের মধ্যে মাত্র 18 থেকে 19 বছর ক্ষমতায় দেওয়ার জন্য আজকে বাংলাদেশের উন্নত শিহরে পৃথিবীর উন্নয়নশীলের মধ্যে চলে আসছে। যদি এই 47 বছর যদি বঙ্গবন্ধুর হাতে মুক্তিযুদ্ধের হাতে ক্ষমতা থাকতো, আজকে বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন স্বাধীনতার সেই সোনার বাংলা গড়ে উঠতো। আমি আজকের আলোচকদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, বোয়া পরিবারকে সবাইকে ধন্যবাদ
জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিকটতরে আমরা আপনার মন্তব্য পেয়েছি। আমরা যেতে চাই, আমাদের দুজন আলোচক রয়েছেন, নাজমুল আশরাফ এবং ফাহিম রেজা নূর, আপনাদের দুজনের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো আপনাদের অনুরোধ, আমাদের একদম অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে রয়েছি, সে কারণে সংক্ষেপে জানতে চাইছি। ফাহিম রেজা নূর, আপনার কাছে কি মনে হয় আমাদের বাংলাদেশ আসলে, আপনার কাছে কি মনে হয় এমন কোন একটি বা দুটি খাত রয়েছে যেখানে আসলে আমরা সফল হতে পারিনি?
অবশ্যই সফল হতে পারিনি অনেক কিছু, একটা দুটি না অনেক কিছু। সব কথা শেষ কথা হচ্ছে এই যে সফল হতে পারিনি বলে সফল হতে পারবো না এমন কোন কথা নেই। সমস্যা তো থাকবেই, সমস্যা সংকুল পৃথিবীতে হাজারো সমস্যা থাকবে, যেখানে বসবাস করছি স্বাধীনতা বিরোধীদের সাথে, সেখানে প্রতিটা পদে পদে আমাকে দাম দিচ্ছে। সুতরাং আমি এদেরকে ভেদ করে এদেরকে কাটিয়ে ম্যারাডোনার মতন একটা মধ্যপাড় থেকে সবাইকে ডিপলিং ট্রিপলিং দিয়ে গোল করে পেয়েছিল বাংলাদেশের এই যুব সমাজ, তারা ঠিকই শত্রুর মুখে ছাই দিয়ে ঠিকই সফল্য যেগুলি আছে সেগুলি সফল করবে, সে বিশ্বাস আর প্রতীতি আমার আছে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা নাজমুল আশরাফ আপনার কাছ থেকে শেষ করব এবং খুব এক মিনিটের মধ্যে যদি শেষ করতে পারেন আমরা খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। সেটা হচ্ছে প্রতিটি জিনিসের আমরা একটা সফল এবং ব্যর্থতার দিক দেখতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে, 47 বছর হয়ে গেল, যদিও একটি দেশের সফলতা বা ব্যর্থতা পরিমাপের জন্য এই সময়টি খুব বেশি যথেষ্ট নয়, তারপরও আপনার কাছে জানতে চাইব যে আমরা আসলে কোন খাতে আপনার মনে হয় যে এখনো বোধ হয় আমরা ব্যর্থতার কাতারে রয়েছি অথবা আমাদের কাজ করার সুযোগ রয়েছে, খুব সংক্ষেপে।
আমি আধা মিনিট বলবো হচ্ছে দুই শ্রোতার বক্তব্যের প্রেক্ষিতে, আর বাকি আধা মিনিট আপনার প্রশ্নের উত্তরে। তো দুই শ্রোতার একজন বলছিলেন জীবনের নিরাপত্তা, একজন বলছিলেন জিনিসপত্রের। ভাই, আপনি শুধু বাংলাদেশে তাকালেই তো হবে না, আপনাকে সারা বিশ্বের দিকে তাকাতে হবে। এখন জীবনের নিরাপত্তার কথা যিনি বলছেন, আমেরিকাতে যেখানে আপনি আছেন তাওহিদুল ইসলাম আপনার প্রতিষ্ঠান আছে, সেখানে সারা দেশে এখন ছাত্র সমাজ একটি আন্দোলন করছে, সেটি কি জন্য? জীবনের নিরাপত্তার জন্য। নিরীহ মানুষকে স্কুলে, রাস্তাঘাটে, আপনার কি বলে ক্লাবে, নাইট ক্লাবে, আপনার চার্চে, সব জায়গায় গুলি করে মেরে ফেলা হচ্ছে। এটা এত বড় একটা সমস্যা হয়ে গেছে যে গোটা দেশে একটি আন্দোলন হচ্ছে। তাহলে জীবনের নিরাপত্তা আমেরিকাতে নাই, এবং নাই বলে আন্দোলন করছে জাতীয়ভাবে, তাদের পক্ষে বিভিন্ন জায়গায় সমর্থন দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশে একটু নিরাপত্তাহীনতা হলে পরে আমাদের গণতন্ত্র নাই, তাহলে কি আমেরিকা গণতন্ত্র আছে? গেল এটা আধা মিনিটের উত্তর। আর বাকিটা আপনি যে বললেন যে হ্যাঁ আমাদের ব্যর্থতার অনেক জায়গা আছে, এক কথায় যদি বলি, আমরা দেশের জন্য জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পারি নাই 47 বছরেও।
বিভক্তি
আমাদেরকে সর্বনাশ করেছে। বিভক্তির মূল কারণ হচ্ছে একটা বড় অংশ আমাদের রাজনীতির বা জনগোষ্ঠীর।
জি নাজমুল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা শেষ করব, যেতে যেতে বলে যেতে চাই, প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নেবে কিশোর কিশোরীরা। আমরা প্রত্যাশা করি যে আসলেই বাংলাদেশ এগিয়ে যাবে তাদের হাত ধরে। আজকের মতো এখানেই বিদায় চাইছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুন। সোমবার যুক্তরাষ্ট্র 60 রুশ কূটনীতিককে এক সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছে। কূটনীতিকদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ করা হয়। ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ড সহ প্রায় 12 মিত্রদেশ একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। ব্রিটেনের সলসবেরিতে 4 মার্চ এক সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্টের আক্রমণ চালানোর জবাবে সমন্বিত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়, কূটনীতিকদের বহিষ্কার ও কনসুলেট বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয় তার কারণ মস্কো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে এবং রাসায়নিক অস্ত্র চুক্তি লঙ্ঘন করেছে। নেটো, ব্রিটেন এবং অন্যান্য কয়েকটি দেশও রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের তারকা স্টর্মি ড্যানিয়েলস, যিনি দাবি করেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তার সঙ্গে সম্পর্ক ছিল, সিবিএস টেলিভিশনের 60 মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন তাকে হুমকি দেওয়া হয় যাতে তিনি সে সম্পর্কে কিছু না বলেন। রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরোভো শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে 64 নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক শিশু ছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভবনের একাংশে আগুন লাগে, সেখানে একটি বিনোদন কমপ্লেক্স এবং সিনেমা হল ছিল। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। রবিবার সৌদি আরবের বিভিন্ন শহরকে লক্ষ্য করে হুথিরা যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র তার তীব্র নিন্দা জানায়। সোমবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয় এইসব হুমকি থেকে নিজেদের আত্মরক্ষা করার অধিকার রয়েছে আমেরিকার সৌদি শরিকদের এবং যুক্তরাষ্ট্র সেই অধিকারকে সমর্থন করে। ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় বলে অভিযোগ। রিয়াদে একজন নিহত হন, আহত হন 2। যারা হতাহত হন তারা সৌদি আরবের রাজধানীতে আবাসিক এলাকায় মিশরীয় নাগরিক। মিশরের জনগণ আজ সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে। 3 ধরে ভোট গ্রহণ হবে। অনুমান করা হচ্ছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি বিজয়ী হবেন। প্রেসিডেন্টের সমর্থকরা প্রশংসা করছেন, বিরোধীরা সমালোচনা করছেন এবং অন্যান্যরা সেরকম উৎসাহ দেখাচ্ছেন না। গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করা হবে বলে যে ঘোষণা করেন, তারপর থেকে আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের যে আশঙ্কা দেখা দেয়, তার ফলে বিশ্ব অর্থবাজারে পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং সোমবার বলেছেন, বাণিজ্য বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য চীন আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন হয়তো বেজিং যাবেন চীনের সঙ্গে আলোচনার জন্য।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন উইলিয়াম অ্যান্ড্রয়েড। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.